ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি আমি রোকেয়া হায়দার। শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশনে। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টার, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিকের কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমেই শুনুন চলতি ঘটনাবলীর একটি রিপোর্ট। যুক্তরাষ্ট্রে নির্বাচন আসন্ন, আপনারা জানেন প্রেসিডেন্ট নির্বাচন নভেম্বর মাসে। এই নির্বাচনী অভিযান নির্বাচন প্রসঙ্গ নিয়ে একটি প্রতিবেদন, ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন, সেটি এখন আপনাদের শোনাচ্ছেন সেলিম হোসেন।
কোনো কোনো সময় জনসাধারণের আবেগ অনুভূতিও মতামত জরিপে উঠে আসে। যুক্তরাষ্ট্রের নির্বাচনের বাকি 4 মাস, এই অবস্থায় নির্বাচন বিষয়ে ভোটারদের মতামত জরিপে কিছুটা আভাস পাওয়া যায় নির্বাচনের গতিবিধি সম্পর্কে, আর তার মাধ্যমে নির্বাচনে যারা অংশ নেন তারাও নিজেদেরকে আরেকটু গুছিয়ে নেয়ার সুযোগ পান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সহকর্মী স্টিভ রেডিশ তাঁর এক প্রতিবেদনে উল্লেখ করেন, সাম্প্রতিক জরিপের ফলাফলে দেখা যাচ্ছে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন। ইনসাইড ইলেকশনের বিশ্লেষক জেকব রুবাশকিনের মতে, এটা পরিষ্কার যে প্রেসিডেন্টের অবস্থান এই মুহূর্তে অনেক পেছনে। গত সেপ্টেম্বরে বাইডেনের অবস্থান ছিল ডেমোক্রেটিক দলের 20 জন প্রার্থীর মতোই নিতান্তই সাধারণ একজন প্রার্থীর অবস্থানে, এমনকি তখনও রিয়েল ক্লিয়ার পলিটিক্সের জরিপ অনুসারে বাইডেন ট্রাম্পের চেয়ে এগিয়েছিলেন। ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ইম্পিচমেন্টের পর প্রতিদ্বন্দ্বিতা কিছুটা কাছাকাছি আসে, কিন্তু সময়টা ছিল করোনা ভাইরাস মহামারী শুরুর আগে, আর তখন থেকেই বাইডেন এগিয়ে যেতে থাকেন।
So what polls tell you is they tell you a baseline, they kind of give you a sense of how many people there are out there who are gettable for either candidate.
বলছিলেন, জরিপের মাধ্যমে আপনি যা জানতে পারছেন তা হলো মোটামুটি একটা ধারণা, তবে নির্বাচন যত এগিয়ে আসে জরিপের ফল ততটা স্পষ্ট হতে শুরু করে। জেকবের মতে জরিপের ফলাফল অনেকটা সময়ের পরিস্থিতির উপর নির্ভর করে, অর্থাৎ যে সময়ে জরিপ করা হয় সেই সময় যদি বিশেষ কোনো পরিস্থিতি থাকে তা জরিপে মানুষের মতামতে প্রতিফলিত হয়। 3 নভেম্বরের নির্বাচনের সময় আসতে অনেক সময় বাকি এবং এই সময়ে অনেক পরিবর্তন হতে পারে। 2016 সালের নির্বাচনে জরিপের ফলাফল ছিল একরকম, চূড়ান্ত ফলাফল হয় অন্যরকম। তাছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিটি রাজ্যের ইলেকটোরাল পদ্ধতি চূড়ান্ত ফলাফলের জন্য বড় ভূমিকা রাখে। প্রতিটি রাজ্যের জন্য নির্ধারিত সংখ্যক ইলেকটর রয়েছেন, যাকে বলা হয় ইলেকটোরাল কলেজ, আর জনগণের ভোটের পর যে প্রার্থী 270 ইলেকটোরাল ভোট পাবেন তিনি চূড়ান্তভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। স্টিভ রেডিশের প্রতিবেদন থেকে সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, ম্যারিল্যান্ড।
আনিস আহমেদ, সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
আমার সঙ্গে যোগ দিয়েছেন বাহরাইন থেকে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। প্রথমেই জানতে চাচ্ছি যে সেখানে এই কোভিড-19 পরিস্থিতিটা কিরকম?
এখানে কোভিড-19 পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে আছে, কারণ প্রথম থেকেই এখানকার সরকার অত্যন্ত শক্ত হাতে বিষয়টা হ্যান্ডেল করার চেষ্টা করেছে। অ্যাকচুয়ালি বাহরাইনই প্রথম দেশ ছিল যখন দুবাই থেকে ফ্লাইট বন্ধ করে দেয়, এবং এগুলো নিয়ে বেশ কিছু ডিপ্লোম্যাটিকগত সমস্যা হয়েছিল, বাট তারা এই বিষয়টাকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছিল। যদিও সংক্রমণটা বাড়ছে, কিন্তু এটা সরকারের যে সমস্ত পদক্ষেপ আছে তার মধ্যে থেকে বেশ সহনীয় পর্যায়ে আছে।
আমরা যে বিষয় নিয়ে উদ্বিগ্ন সেটা হচ্ছে যে বাহরাইন কেবল নয়, গোটা মধ্যপ্রাচ্যে অনেক বিদেশি শ্রমিক কাজ করেন, বাংলাদেশের শ্রমিকরাও কাজ করছেন কিংবা করছিলেন, তো তাদের অবস্থা কিরকম বলে আপনি জানেন?
ওই জায়গাটাই উদ্বিগ্নতার বিষয়, কারণ আমাদের যে সমস্ত শ্রমিকরা এখানে কাজ করে তারা যে সমস্ত বাসস্থানে থাকে সেগুলো আসলে একটা ক্লাস্টার এরিয়া, যেখানে অনেকজন একসঙ্গে ছোট ছোট রুমে থাকে। সমস্যা হচ্ছে যে একজনের হয়ে গেলে সেটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, তো সেই কারণেই এখন যে সমস্ত সংক্রমণ গুলো হচ্ছে সেগুলো বিশেষভাবে বিদেশি শ্রমিক যারা এখানে কাজ করছে, সেটা শুধু বাংলাদেশি নয় অন্য দেশেরও আছে, তাদের মধ্যেই এখন সংক্রমণটা একটু বেশি ছড়াচ্ছে, এটাই উদ্বিগ্নতার বিষয়।
তো এটা নিয়ন্ত্রণ করার জন্য কি কোনো ব্যবস্থা সেখানে নেওয়া হচ্ছে?
নেওয়া হচ্ছে বলতে এক একটা রুমে বা বাসায় কতজন থাকতে পারে এই ব্যাপারে আর একটু নতুন গাইডলাইন সরকার দিয়েছে। বিভিন্ন জায়গায় একটু খবর পেলেই পুরো বিল্ডিংটাকে লকডাউন করে দিচ্ছে এবং খুব স্ট্রিক্টলি সেগুলো মেনটেন করছে। কিন্তু এটার পাশাপাশি সরকারের যে ভালো উদ্যোগটা রয়েছে যে বিভিন্ন ভাবে কমিউনিটিকে তারা আশ্বাস দেওয়ার চেষ্টা করছে, আশ্বস্ত করার চেষ্টা করছে যে তাদের যদি কোনো ধরনের ভীতি থাকে বা শঙ্কা থাকে যে তারা সংক্রামিত হয়েছে বা লক্ষণ আছে, তারা যেন কোনো দ্বিধা না করে কোন রকমের কনসিকুয়েন্স এর ভয়ে তারা যেন না করে, এবং তাদের যদি কোনো কেস থাকে বা কোনো ধরনের সমস্যা থাকে এই বিশেষ সময়ে ওই জিনিসগুলোকে ইগনোর করা।
তো বাংলাদেশের, আমি বিশেষ করে বাংলাদেশের শ্রমিকদের উপরই নজর দিচ্ছি, বাংলাদেশের শ্রমিকদের সেদিন দেখছিলাম যে বিমান ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কিছু কিছু, সেই অবস্থাটা কিরকম?
এখানে আসলে অনেক লোক আটকে গিয়েছিল, যেমন তাদের হয়তো কাজ নেই, তারা কেউ কেউ অসুস্থ আছেন। যেমন একজনের কথা আমি জানি যাকে দেশে পাঠানোর ব্যাপারে আমিও কিছুটা সহযোগিতা করেছি, যে সে কয়েক মাস আগে তার স্ট্রোক হয়েছিল, সেখানে প্যারালাইজড হয়ে আছে, তার কোনো কাজ নেই, তার কোনো সাপোর্ট করার কোনো লোক নেই, এই সমস্ত ব্যক্তিদের এখানে থাকার বিকল্প কোনো ব্যবস্থা নেই। একই সঙ্গে সঙ্গে আরো অনেকেই আছেন যাদের এখন কোনো কাজ নেই, ইনকাম নেই, সাপোর্ট নেই, তো তাদের কাছে সবচেয়ে সহজ যে পদ্ধতিটা হচ্ছে যে এখন কোনো না কোনো ভাবে দেশে ফিরে যাওয়া। তো এরকমই কিছু চার্টার ফ্লাইটের মাধ্যমে তাদেরকে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, এমবেসি এখানে সক্রিয় সহযোগিতা দিয়েছে, বাংলাদেশ সরকারের উপরে ফ্যাসিলিটেট করেছে, তো এটার প্রক্রিয়াটা চলছে এবং আরো কিছু ফ্লাইট ওরা এরকম জানে।
প্রসঙ্গত আরেকটি সংশ্লিষ্ট প্রশ্ন করছি যে এই শ্রমিকদের মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়াটা কোনো কোনো ক্ষেত্রে কোথাও কোথাও যেন একটা ব্যবসার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, মানব পাচারের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি যে কুয়েতে একজন বাংলাদেশি সংসদ সদস্য, নির্দলীয় সংসদ সদস্য যার নাম হচ্ছে মোহাম্মদ শাহিদ ইসলাম, তিনি নির্বাচিত হয়েছিলেন লক্ষ্মীপুর থেকে, তাকে কুয়েতে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা হলো তিনি মানব পাচারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি একা নন, বরঞ্চ কুয়েতের বেশ কিছু রাকব বলদের সঙ্গে তার সংযোগ ছিল, এবং সম্প্রতি আমরা জানি যে সেখানকার একজন সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা মেজর জেনারেল মাজেন আল জারাকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তো এই সম্পর্কে আপনি কতটুকু কি জানেন?
আসলে এটাকে সম্ভবত আমরা যেটা বলি যে আমরা শুধু সারফেসটা স্ক্র্যাচ করি, এই সমস্যাটা আসলে অনেক গভীর, অনেক ব্যাপ্ত এবং অনেকদিন ধরে চলে আসে, কিন্তু এগুলোর পেছনে যথাযথ উদ্যোগ নেওয়া হয় না এগুলোকে কোনোভাবে ঠেকানোর জন্য বা উৎসাহিত করার জন্য। এটা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই সমস্যাটা রয়েছে, এটা যে এক্সপোজ হয়েছে আমরা আশা করবো যে এটার মাধ্যমে আমরা আরো সচেতন হবো এবং যারা পলিসি মেকার, ডিসিশন মেকার তারা এ ব্যাপারে শক্তভাবে বিষয়গুলো দেখবেন।
আমরা অবশ্যই আশা করব যে অন্যান্য দেশেও যারা কাজ করছেন কিংবা যারা এই জাতীয় ব্যবসার সঙ্গে জড়িত তারা সতর্ক হবেন। ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরউদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একজন অতিথি, স্বাস্থ্য কর্মসূচি নিয়ে কাজ করছেন দীর্ঘদিন, বিশ্ব ব্যাংকে দীর্ঘদিন সংশ্লিষ্ট থেকেছেন, রয়েছেন এখনো পর্যন্ত। তো ডক্টর সাদিয়া আফরোজ চৌধুরী, আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে কোভিড-19 করোনা ভাইরাস স্বাস্থ্য কর্মসূচিতে, বিশেষ করে গণস্বাস্থ্য কর্মসূচির ওপর, বিশ্বব্যাংকের গণস্বাস্থ্য কর্মসূচির ওপর আপনার কাজের ওপর কতখানি প্রভাব বিস্তার করেছে? আপনি নিশ্চয়ই এখন বাড়ি থেকেই কাজকর্ম করছেন, আপনার সফল কর্মসূচিও নিশ্চয়ই কাট ছাঁট করতে হয়েছে, কি বলবেন?
ধন্যবাদ সরকার কবিরুদ্দিন। COVID-19 এর জন্য অবশ্যই সব রকম স্বাস্থ্য কর্মসূচি এখন স্থগিত হয়ে থাকার মতন অবস্থায়, কারণ সকলে এখন কোভিড নিয়ে ব্যস্ত হয়ে আছে। এবং এক তো হচ্ছে যে আমরা সকলের মতোই আমরা বাড়ি থেকে কাজ করে যাচ্ছি। তো আপনি যদি বলেন যে স্বাস্থ্য কর্মসূচির উপর কোভিড এর কিভাবে ইনফ্লুয়েন্স করছে, সেটা বলতে হলে আমার বলতে হবে যে যেই সব কাজ, মানে আমি আমার উদাহরণটা নিয়েই এখন কথা বলি, যে আমি এখন যেটার উপরে কাজ করছি সেটা হচ্ছে ইউগান্ডায় একটা পুষ্টি প্রজেক্ট আছে। সেই পুষ্টি প্রজেক্টটা কিন্তু শুধু যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে হচ্ছে সেটা না, স্বাস্থ্য, তারপরে আপনার এগ্রিকালচার, শিক্ষা, সোশ্যাল সার্ভিস সব মিলিয়ে সব চারটা মন্ত্রণালয় থেকে এই কাজগুলি হচ্ছে। তো ওটার প্রধান কর্মস্থলটা হচ্ছে স্কুল, মানে আপনার ধরেন জুনিয়র স্কুল, হাই স্কুল সব মিলিয়ে সেখানে হচ্ছে, কারণ বাচ্চাদের মাধ্যমে দিয়ে শিক্ষাটা আগে দেয়া হচ্ছে, তাদেরকে বইয়ের শিক্ষা দেয়া হচ্ছে, তারপর প্র্যাকটিক্যাল শিক্ষা দেয়া হচ্ছে যে কি করবে তারা। কিন্তু এখন তো স্কুল বন্ধ মার্চ থেকে, ইউগান্ডায় আমাদের মার্চের মাঝামাঝি থেকে কিন্তু স্কুলগুলি সব বন্ধ হয়ে গেছে। তো স্কুল বন্ধ হওয়াতে বাচ্চাদেরকে তো আর সেই শিক্ষাটা দেয়া যাচ্ছে না। এই প্রজেক্টটা সামনে এই বছরের 2020 শেষে শেষ হবে হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এখন মার্চ মাস থেকে কিন্তু কাজ বন্ধ হয়ে গেছে, মার্চের বলতে হবে একটু আগে ফেব্রুয়ারি থেকে কাজ বন্ধ হয়ে গেছে, তো প্রায় 7 মাসের মতো কাজ কিন্তু স্থগিত থাকবে যদি পুরোপুরি স্কুলগুলো না খুলে, ধরা যায় যে 7 মাসের মতো স্থগিত থাকবে। তাহলে প্রজেক্টটা খুব খুব সুন্দরভাবে চলছিল এবং এটা স্থগিত হওয়াতে সব কাজকর্ম এখন কিন্তু স্থগিত হয়ে যাচ্ছে এবং বাচ্চাদেরকে তো এমনি স্কুলের মাধ্যমে তো পাচ্ছেই না। তারপরে এখানে যেটা হচ্ছে যে অনলাইন শিক্ষা হচ্ছে, ওখানে তো সম্ভব না, হয়তো অনেক দূর দূরান্তে, অনেক দূর ডিস্ট্রিক্ট যেগুলোর মধ্যে হচ্ছে সেখানে সবখানে তো আপনার কানেকটিভিটি নাই, ওদেরকে কম্পিউটারের মাধ্যমে যে ক্লাস সবসময় করানো যাবে সেটা নাই। তো এখন অনেক ধরনের চিন্তা হচ্ছে যে কি করা যাবে, যে তারা কি স্কুলের ক্লাসরুমের ভেতরে ক্লাস না করে বাইরে নিতে পারবে কিনা, এবং বাইরে সবকিছু করাটা বিপজ্জনক হবে কিনা, এবং ইউগান্ডার সরকার সেটাকে রাজি হবে কিনা সেটা দেখার জন্য।
জি, আপনি যে ইউগান্ডার কথা বললেন, আমরা জানি যে যুক্তরাষ্ট্রেও এই সামনের ফলে হেমন্তে আবার স্কুলগুলো চালু করার ব্যাপারে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, কিন্তু এই যে আপনি বলছেন পুষ্টি কর্মসূচি এবং সেই সঙ্গে COVID-19 এর সংক্রমণ, এ দুইয়ের মাঝখানে লেখাপড়া চালিয়ে যাওয়া সেটাও গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সঙ্গে স্বাস্থ্য সুরক্ষা, সংক্রমণ থেকে বাচ্চাদেরকে সুরক্ষিত রাখার ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ, তাই না?
অবশ্যই অবশ্যই, কিন্তু এটা কিন্তু আমাদেরকে চিন্তা করে রাখতে হবে যে কোভিড এর জন্য কিন্তু সাধারণ যে স্বাস্থ্য সংরক্ষণ করার আমরা যে সবখানে করেছি, এবং কিন্তু এখন দেখা যাচ্ছে যে কোন এই কোভিড এর জন্য কিন্তু হয়তো আমরা অনেক পিছিয়ে পড়ে যেতে পারি। কি কি ব্যাপারে ক্ষতি হতে পারে, সেটা হচ্ছে মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি। ধরেন আপনার মাদের প্রসবকালীন, প্রসব উত্তর, প্রসব পূর্বে, প্রসবকালীন, প্রসব উত্তর যে সেবাটা পাওয়ার কথা সেখানে একটা তার ব্যাঘাত ঘটবে। শিশুদের যে টিকাদান কর্মসূচি সেটা একটা ব্যাঘাত ঘটে যাবে, এবং শিশুরা ধরেন আপনার নিউমোনিয়া, তারপরে ডায়রিয়া, এটার জন্য যে চিকিৎসা পেত সেগুলোতেও ব্যাঘাত ঘটবে, সাংঘাতিক ভাবে ব্যাঘাত ঘটবে।
আপনি আমাদের সঙ্গে যোগ দিলেন, আমাদের সঙ্গে কথা বললেন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতা, আপনাদের মনে আছে নিশ্চয়ই 70-এর দশকে, 80-এর দশকে বাংলাদেশ টেলিভিশনে ইংরেজিতে খবর পড়তেন ডক্টর সাদিয়া চৌধুরী। পেশায় চিকিৎসক হওয়ার ছাড়াও বেতারে টেলিভিশনে জনপ্রিয়তা অর্জন করেছিলেন সংবাদ পাঠক হিসেবে, ইংরেজি সংবাদ পাঠক হিসেবে। তো আপনি আমাদের সঙ্গে আজকে যোগ দিলেন। দর্শক শ্রোতা, আপনারা আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন।
মিতালির আসর থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি আজকের চিঠিপত্রের জবাবের আসর এবং শ্রোতাদের সঙ্গে আলাপের আসর। তো আজকেও তো আমাদের সঙ্গে একজন শ্রোতা রয়েছেন ঢাকায়, বোধহয় মিরপুরে। হ্যালো, আপনি আপনার নাম বলুন এবং আপনি কোথা থেকে বলছেন এই মুহূর্তে আমরা জানতে চাই।
জি, আমি মোহাম্মদ আব্দুল্লাহ মাসুদ বলছিলাম, মিরপুরে, ঢাকার মিরপুর থেকে।
আচ্ছা, তো আপনি কতদিন ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান শুনছেন?
জি, আমি প্রায় এটার সাথে রিলেটেড আছি 4-5 বছর। আমি লাস্ট 3-4 বছর ধরে প্রোগ্রাম গুলো শুনছি।
আচ্ছা, তো আপনি এখন তো নিশ্চয়ই কাজকর্ম করছেন, কারণ সাধারণত আমাদের যারা শ্রোতা আমরা দেখি যে ছাত্র জীবন থেকে তারা শুনতে শুরু করেন, তারপরে আবার কর্মক্ষেত্রে গিয়ে কিছুটা ভাটা পড়ে, তবুও তারা সঙ্গেই থাকেন, মাঝে মধ্যেই যোগাযোগ করেন। তো আপনি তো বোধহয় ছাত্র অবস্থায় শুনতেন, দেখি কাজের মধ্যে থেকে শোনা শুরু করেছেন?
না, আমি তো আগে ভয়েস অফ আমেরিকা খুব পপুলার একটা চ্যানেল ছিল যখন বেতারে, আমার বাবা শুনতেন, তো আসলে ইনহেরিটেডলি ওভাবেই শোনা হতো, যে বাবা খুব মানে প্ল্যান করে এই করে প্রিপারেশন নিয়ে রেডিও দিয়ে শুনতেন, এবং ওখানকার যে সাংবাদিক যারা ছিলেন, আপনি রোকে হায়দার, খুব ভালো লাগতো, এগুলো শুনতাম ভয়েস অফ আমেরিকা। আসলে তখন তো গণমানুষের সবারই একটাই ছিল ভয়েস অফ আমেরিকাটা, খুব মানে আমাদের দেশের লোকের কাছে খুব পপুলার একটা চ্যানেল মানে বেতার ছিল। তো ওই সময় ছোট কাল থেকেই পরিচিত বেতারের সাথে, মাঝে একটু বেতার চেতারটা একটু ডিসকানেক্ট হওয়ার কারণে এর থেকে একটু দূরে সরে গিয়েছিলাম।
একবারে ঘড়ি ধরে কাটা ধরে, ঘড়ির কাটা ধরে একটা সময় বসে রেডিও শোনা, সেটার একটা আনন্দ ছিল অবশ্য, সারাদিন অপেক্ষা করে অনেকে শুনতেন। কিন্তু এখন সেই ধারাটা পাল্টে গেছে, নতুন প্রযুক্তি এসছে এবং তার সঙ্গে সঙ্গে সবকিছু বদলাচ্ছে। কেমন লাগে?
জি, খুব ভালো লাগে, এখন প্রোগ্রাম গুলো খুবই ভালো, এই যে প্রশ্ন গুলো আরো ভালো লাগে, আমরা নতুন নতুন বিভিন্ন যে প্রশ্নের গ্রহণ পাই, হ্যাঁ অ্যান্সার গ্রহণ পেয়ে যাই, ভালো লাগে।
এমনিতে কি কোনো ফ্যান ক্লাবের সাথে আপনি জড়িত বা যোগাযোগ আছে কারোর সাথে?
না, আমার যে ফ্যান ক্লাব আছে গ্লোবাল, যে ভয়েস অফ আমেরিকার যে ফ্যান ক্লাবটা আছে ওটার সাথে আছে, আমাদের যে প্রেসিডেন্ট আছেন নাজিরুল আবিদি, ওনার সাথে কাজ করি।
আচ্ছা আচ্ছা, তো আপনারা তেমনি বেতার শোনেন, অন্যান্য বেতারে শুনেছেন, অনেক সংবাদ মাধ্যম এখন আছে, টেলিভিশনের যুগ, তার মধ্যেও ফিওরকে ঠিক কিভাবে দেখেন? অবশ্য আমাদের ভয়েস অফ আমেরিকাও টেলিভিশনে অনুষ্ঠান প্রচার করছে বাংলাদেশে, এবং তাছাড়াও আমাদের ফেসবুক লাইভ, সোশ্যাল মিডিয়াতে সবকিছুতেই আছে, ওয়েবসাইটেও আপনারা দেখতে পারেন,
শুদ্ধ উচ্চারণ আসলে বিস্মিত করে। আমাদের যারা জেনারেশন আছে তাদের কাছে অনুরোধ থাকবে যে বাংলা ভাষা যদি শিখতে হয়, বাংলা ভাষাকে যদি মর্যাদা দেওয়া মানে একটা জায়গা থাকে, আমাদের যে ভয়েস অফ আমেরিকার মতন এই প্রোগ্রাম গুলো শুনতে হবে, তাহলে আসলে আমরা ভাষার প্রতি যে আমাদের যে একটা মর্যাদা, ভালোবাসাটাকে জন্মাবে।
অনেক অনেক ধন্যবাদ। তাহিরা কেমন লাগছে শুনে?
চমৎকার লাগছে, আমি একটাই বিমোহিত, সত্যি একেবারে প্রাণের কথাটা বলে দিয়েছে। আজকাল আমরা অনেক সময় ভাষাটাকে যে এটা যে চর্চা করতে হবে, ভালোবাসতে হবে, ভালোভাবে বলতে হবে, এটাই যেন ভুলে যাচ্ছি দিন দিন।
না না, সেটাই, আমরা তো আসলে যে কোন মানে আমরা আসলে একটা কি বলে ডবল স্ট্যান্ডার্ডের ভিতরে আছি, একটা ডবল কালচারের ভিতরে, না হতে পারছে পুরোপুরি বাঙালি, না হতে পারছে পুরোপুরি আমেরিকা। এখন আমাদের যে জেনারেশন দেখলে মানে আমাদের নিজেদেরই লজ্জা লাগে যে আসলে ওরা কি বলছে, কি শিখছে, এই যে কারা শিখাচ্ছে, যে কি FM TFM কি বিভিন্ন যে চ্যানেল গুলো এখন, তারা কি অশুদ্ধ উচ্চারণ, এবং সে কি বলতে হবে না বলতে হবে, সেটা সেই পরিমিত বোধটাও তাদের নাই যে ভাষাটাকে কিভাবে ই করবে, রিপ্রেজেন্ট এই দেশে থেকে, অথচ সুদূর আমেরিকাতে বসে আমাদের ভাষাটাকে যে যে যুগের পর যুগ, আপনাদের বছরের পর বছর চলে
ভাষাতত্ত্ববিদরা কিন্তু বলেন যে আপনি যদি একটা ভাষা খুব ভালো মতো জানেন এবং বলতে পারেন বা শিখতে পারেন, তাহলে অন্য ভাষাগুলো আপনি কিন্তু রপ্ত করতে পারবেন খুব ভালোভাবে,
সহজ হবে। হ্যাঁ, সহজ হবে। আর আরেকটা জিনিস, যেটা তো আমাদের মাতৃভাষা, একটা কথা তো ভুলে গেলে চলবে না, যে মাতৃভাষার দাবি নিয়ে ভাষা আন্দোলনের মাঝে বাংলাদেশ কতখানি এগিয়েছে, তারপরে বিশ্বের মানচিত্রে একটি দেশ শুধু ভাষা আন্দোলনের মাঝেই কিন্তু সুপ্রতিষ্ঠিত হলো। এটা যদি কেউ ভেবে দেখেন একটু, তাহলে বুঝতে পারবেন যে ভাষার প্রয়োজন কতখানি, ভাষার প্রতি ভালোবাসাটা কত।
বিশ্ব বিরল বাংলাদেশ একমাত্র দেশ যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, আর সেই ভাষাটাকে যদি অশ্রদ্ধা করি,
সেই ভাষাটাকে কিন্তু আমরা বিশ্বের মানচিত্রে মানে গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি।
হ্যাঁ, একদম।
বাংলাদেশ এবং বাংলাদেশীরা
এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে, এটা তো আমাদের জন্য কম সম্মানের নয়,
বিশাল। হ্যাঁ, বিশাল একটা ব্যাপার, যে আমাদের একটা স্বীকৃতি, এটা তো বিশাল একটা ব্যাপার। আমাদের ক্ষুদ্র একটা দেশ, তাদের যে রকম ইতিহাস ঐতিহ্য আছে, হ্যাঁ, এটা তো সারা ওয়ার্ল্ড কে রিপ্রেজেন্ট করছে ভাষা।
হ্যাঁ, না, খুবই ভালো লাগলো আপনার কাছ থেকে উক্তিটি শুনে। আশা করি যে আমাদের অন্য শ্রোতার যারা দেখছেন শুনছেন তারাও এটা উপলব্ধি করবেন যে ভাষা কতটুকু ভালোবাসা উচিত আসলে, এবং সেইভাবেই তারা শেখার চেষ্টা করবেন। আজকের প্রজন্ম অবশ্যই কাজের তাগিদে এবং পেশার তাগিদে তারা তাদেরকে মুখে ভাষাটা হারিয়ে যাচ্ছে, কারণ নানা জনের সাথে মিশতে হচ্ছে, নানা দেশে যাচ্ছেন, বিদেশে পাড়ি জমাচ্ছেন কাজের তাগিদে। তো যাই হোক, নিজের মাতৃভাষাটা তো মনে রাখতেই হবে ছেলেবেলা। সেটাই
একটা জিনিস আমরা সবসময় করি যে ফেব্রুয়ারি মাস যখনই শুরু হয় তখনই এইসব কথাগুলো আমাদের মনে আসে, আমরা বলি, তারপরে যেন হারিয়ে যায়,
তারপরে হঠাৎ হারিয়ে যায় বছরের বাকি অংশে। তো যাই হোক, আপনার সাথে মাসুদ কথা বলে খুবই ভালো লাগলো। ভালো থাকুন, আগামীতে
আপনারা সবাই ভালো থাকেন, জি,
নিরাপদে থাকবেন,
আপনারা থাকবেন, দোয়া রাখবেন, জি। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। তাহলে মাসুদের কথাগুলো তো সত্যিই খুব চমৎকার লাগলো। তো এবার কিন্তু হাতে যে চিঠিগুলো আছে সেগুলোর দিকে ঝটপট মন দিতে হয়।
হ্যাঁ, আমাদের হাতে বেশ কিছু চিঠি এসেছে। প্রথম চিঠিটি আমি দেখতে পাচ্ছি, শামীমউদ্দিন শ্যামল ধানমন্ডি ঢাকা থেকে লিখেছেন, দীর্ঘ চিঠি লিখেছেন, তার কিছুটা অংশ পড়ে নি। লিখেছেন, সম্পাদক ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগ, আমি নিয়মিত শ্রোতা ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের, যেমন ফেসবুক লাইভ শুনি তেমনি ফেসবুকে এবং ইউটিউবে প্রকাশ করা ভিডিওগুলি নিয়মিত দেখি, সাথে তো ওয়েবসাইট তো আছেই। এত কিছু সুযোগ আমার জন্য সুবিধা বয়ে এনেছে, কেননা আমি সুবিধা মতো সময়ে ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠানগুলি শুনি এবং দেখি। ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠানে প্রচুর বৈচিত্র্যতা এসেছে, বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান আমরা নিয়মিত উপভোগ করছি। তবে একটা বিষয়, এই ছোট ছোট ভিডিওগুলো, বিশেষ করে ফেসবুকে প্রচার করা ভিডিওগুলোর নিচে আমরা কমেন্ট করলে কোনো ধরনের রেসপন্স পাই না, যা আমাদের কমেন্ট করতে নিরুৎসাহ করে।
না ভাই, আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য দেবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আসলে অনেক কাজে অনেকেই ব্যস্ত থাকেন, সেজন্য সময় হয়ে ওঠে না, তবে এবার আমরা মনোযোগ দিতে পারব বলে আশা করছি। ধন্যবাদ আপনার চিঠির জন্য।
এর পরের চিঠিটি লিখেছেন অজয় কুমার সরকার, রেডিও শ্রোতা সংঘ হটু দেওয়ান, নাগেরপুর পূর্ব বর্ধমান থেকে। লিখেছেন, গতকাল এবং আজ আধ ঘন্টার অনুষ্ঠান শুনে আমার মতামত পাঠালাম, বলতে গেলে এক লহমায় অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে, তাতে অনুষ্ঠান শুনে মন ভরছে না, তৃপ্তিও পাচ্ছি না। এমনিতেই আপনাদের অনুষ্ঠানের শ্রোতা সংখ্যা হ্রাস পেয়েছে, তার উপরে অনুষ্ঠানের সময়সীমা কমিয়ে আধ ঘন্টা করা হলো, তাছাড়া পশ্চিমবঙ্গের শ্রোতাদের চিঠিকেও মোটেও গুরুত্ব দিচ্ছেন না আপনারা।
দেখুন, পশ্চিমবঙ্গ থেকে যখনই যে চিঠি পাই আমরা অবশ্যই গুরুত্ব দিই, শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, যে যেখানে আছেন বাংলা ভাষাভাষী সবাইকেই আমরা গুরুত্ব দিই, সব শ্রোতা সব দর্শকই সমান প্রিয় ভয়েস অফ আমেরিকার কাছে। তাহেরা, এবার অন্য চিঠি।
পরের চিঠিটি লিখেছেন সৌতিক হাতি, রগড়া ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গ থেকে।
আগামীতে আমরা কোন সময় সৌতিকের সঙ্গে কথা বলব।
তো লিখেছেন ডিয়ার ভিওএ, বহুদিন বাদে লিখছি। হ্যাঁ সত্যি বহুদিন বাদেই আপনি লিখেছেন, এক দশকেরও বেশি সময় ধরে আপনাদের একনিষ্ঠ শ্রোতা, এখনো শুনি, তবে আগের মতো চিঠিপত্র লেখা হয় না তেমন একটা। করোনা অতিমাত্রায় ভারতে এখনো ভয়াবহ রূপেই বিদ্যমান, তবে আমেরিকার তুলনায় মৃত্যুহার কিছুটা কম এখানে, তবে জনজীবন বিপর্যস্ত, মানুষের জীবন জীবিকা রোজগারের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এই মারণ ভাইরাস। তবে কবে যে এই পরিস্থিতি স্বাভাবিক হবে কে জানে, লকডাউন তো স্থায়ী সমাধান নয়, ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশ তাই ধুঁকছে, আপনারা সাবধান থাকবেন। ভিওএ যেভাবে এখনো বাংলা ভাষা সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরছে তা প্রশংসনীয়। বাংলা অনুষ্ঠানের সম্প্রচার সময়সীমা আধ ঘন্টা কমে যাচ্ছে বলে জানলাম, চিঠিটি কয়েকদিন আগে এসছে সেটাই পড়ছি আমি।
যাই হোক, সত্যি আপনাকে অনেক অনেক ধন্যবাদ একদিন পর আবার আমাদের সাথে যোগাযোগ করার জন্য। তো আপনি শুনবেন আমাদের অনুষ্ঠান, মতামত জানাবেন সেটাই আশা করব, আর নিরাপদে থাকুন সবাই। তাহলে আজকে আমাদের উঠতে হয়।
হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের কাছে সরাসরি ডাক যোগে, ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আপনাদের প্রশ্ন মন্তব্য পাঠাতে পারেন, সেই সঙ্গে ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন।
সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা, মিতালি দাসও, আজ এ পর্যন্তই।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। দুর্নীতি দমনে যুক্তরাষ্ট্রে ব্যবহৃত অন্যতম পন্থা হচ্ছে যেসব বিদেশি কর্মকর্তারা সবিশেষভাবে দুর্নীতিতে জড়িত তাদের বিরুদ্ধে ভিসায় কড়াকড়ি আরোপ করা। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের 7031 ধারা বলে ফরেন অপারেশনস এবং রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের আওতায় যেসব বর্তমান এবং প্রাক্তন বিদেশি কর্মকর্তা গভীরভাবে দুর্নীতিতে জড়িত, পররাষ্ট্রমন্ত্রীকে সরকারিভাবে তা শনাক্ত করতে হবে। তাদের পরিবার পরিজনকেও সরকারিভাবে শনাক্ত করা হবে। শনাক্তকৃত দুর্নীতিপরায়ণ ব্যক্তিবর্গ এবং তাদের পরিবার পরিজন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। এই কর্তৃত্বের অধীনে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর এযাবৎ দুর্নীতিতে জড়িত এমন 80 জনকে শনাক্ত করেছে। 8 জুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও গুয়াতিমালা সরকারের একজন প্রাক্তন উচ্চপদস্থ কর্মকর্তা গুস্তাভো আলেহোস কাম্বারাকে সরকারিভাবে শনাক্ত করার কথা ঘোষণা করে। পররাষ্ট্র দপ্তর এছাড়াও তার স্ত্রী বেট্রিস জানসা বিয়ানচি, পুত্র হোজে হাভিয়ার আলেহোস জানসা, অপর পুত্র গুস্তাভো আন্দ্রেস আলেহোস জানসা এবং তার অল্প বয়সী কন্যাকে সরকারিভাবে শনাক্ত করেছে। গুস্তাভো আদলফো আলেহোস কাম্বারার বিরুদ্ধে সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীদের দুর্নীতি চক্রের শীর্ষ সদস্য হিসেবে গুয়াতিমালায় তার তদন্ত শুরু করা হয়েছে। সরকারি নথিপত্র অনুযায়ী সরকারি কর্মকর্তারা কাজ পাইয়ে দেবার লোভ দেখিয়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছে ঘুষ চেয়েছিলেন। সেই ঘুষের অর্থ রিয়েল এস্টেট ক্রয় করার নিমিত্ত প্যানামা এবং বেলিজের অফশোর কোম্পানির মাধ্যমে কথিত পাচার করা হয়। তদন্তকারীরা অনুমান করছেন অন্তত 1 দশক ধরে 3টি প্রশাসনের মাধ্যমে এই দুর্নীতিচক্র সক্রিয় ছিল। পররাষ্ট্রমন্ত্রী পম্পিও টুইটারে বার্তায় বলেন, গুয়াতিমালার প্রাক্তন প্রেসিডেন্সিয়াল চিফ অফ স্টাফ গুস্তাভো আদলফো আলেহোস কাম্বারার এসব দুর্নীতি কার্যকলাপ গুয়াতিমালার আইনের শাসনকে কলঙ্কিত করেছে, তাই সরকারিভাবে তার যুক্তরাষ্ট্রে প্রবেশের বিরুদ্ধে তাকে শনাক্ত করা হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে আমরা গুয়াতিমালার জনগণের পাশে থাকব। যুক্তরাষ্ট্র সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে গুয়াতিমালার জনগণের পাশে থাকা অব্যাহত রাখবে। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English on the Voice of America. I'm Katie Weaver. Our program is designed for people learning English. We speak slowly, using simple grammar and a limited vocabulary. Today on the show, Jill Robbins brings us Ask a Teacher. And we close our show with an American story. But first, here's Susan Shand.
Taiwan opened a government office this month to help Hong Kong citizens ask for legal residency on the island. Hong Kong's residents have protested over the past year against Chinese rule in the territory. Chinese lawmakers recently approved a security law for the former British colony. Taiwan may offer a democratic system of government and a shelter for those fearing any Chinese oppression. But it is hard to say if Hong Kongers are interested in moving to Taiwan. People who study interactions between the two sides say they do not expect large numbers of people will go. China took control of Hong Kong from the British in 1997. Taiwan is self-ruled, although the mainland claims that it is part of China. Most Hong Kongers who consider emigrating look not to Taiwan, but Western countries, where they can earn more money. Some residents also worry that there will be conflict in the future between Taiwan and China. Taiwan to them is like Hong Kong in the future, said Shane Lee, a retired political science professor from Changchun Christian University in Taiwan. They're very leery about the future of Taiwan, if maybe there was a war or something. Taiwan will receive some interest among the fearful in Hong Kong because the island is so close. It also has a lower cost of living and a Chinese culture similar to Hong Kong's. Yi Ming Tan moved from Taiwan to Hong Kong 10 years ago. He now operates an executive coaching service on the island. He says business people can do well in Taiwan because of lower operating costs, but it is important to have the right connections to help understand business rules. Taiwan's Investment Commission lists 1,760 investment projects from Hong Kong since it began keeping records in 1962. They are worth about $7.9 billion. Wealthier people fleeing Hong Kong are more likely to go to Western countries than to Taiwan, notes Liu Lijun, a professor at Fo Guang University in Taiwan. Those who left in 1997 went to Australia, Canada, or other Western countries. Costs of living are often higher in the West, but people generally earn more money. Laborers from Hong Kong would get lower pay in Taiwan compared to Hong Kong. Also, the newcomers would mostly speak only Hong Kong's Cantonese and not Mandarin, the official Mandarin Chinese, experts warn. The only language they can communicate with people is Cantonese, Liu said. If the overseas workers want to compete for a job, these people will be heavily discriminated. Hong Kong retirees would consider Taiwan for its cost of living, but people who need money will look to other countries, adds Alex Chang. He is an associate professor of international politics at National Chungchi University in Taipei. I think they'll go to some place where they can make more money, Chang said. Australia, Britain, and the United States have also sought ways to accept Hong Kong citizens as refugees because of Hong Kong's new security law. China approved the law on June 30th to stop the protests that sometimes shook Hong Kong over the past year. The law criminalizes secession, subversion, terrorism, and aiding foreign forces. It is seen by many as a direct threat to Hong Kong's democracy. Taiwan's service office offers Hong Kong residents humanitarian assistance, help finding work, or help setting up a business. Last year, pro-democracy activists in Hong Kong asked Taiwanese legislators to consider an asylum law. Worried about its own security, Taiwan still examines requests for asylum cases one by one. Slightly more than 5,000 people from Hong Kong emigrated to Taiwan last year, reported Taiwan's government-supported Central News Agency. That is 40% more than in 2018. I'm Susan Shand.
Two of Walt Disney World's four theme parks in Florida are reopening Saturday. The other two are preparing to reopen 4 days from now. Returned visitors will find new rules in place and probably notice some major changes at the parks near the city of Orlando. Missing will be the usual nightly fireworks show above what Disney officials call the most magical place on Earth. Officials also have suspended Disney World's beloved parades. In fact, officials have taken steps to avoid all events that lead people to crowd together closely. The company hopes the changes are enough to prevent the spread of COVID-19 among Disney World visitors and employees. The new rules require that people get temperature checks before entering the park and use face covers while on site. Visitors also will not be seeing any live performances for a while. Disney World's performers are in a dispute with the company about their demands for a virus testing program. Unlike other park workers, singers and dancers cannot wear face masks or socially distance while on the job. Florida is currently experiencing one of the worst outbreaks of COVID-19 in the United States. Experts have described the state as the latest epicenter of the coronavirus spread. Also this week, Walt Disney World welcomed the arrival of 22 National Basketball Association teams. The professional sports organization suspended the basketball season in March because of COVID-19. Now it is preparing to return to play, holding the remainder of the season's games at Disney World's huge sports complex. The first game is set for July 30th. NBA officials say the championship will be decided by October 13th. It's great to be back after 4 months, said Orlando Magic player Nikola Vucevic. Not all players were quite as happy, however. LeBron James of the Los Angeles Lakers expressed displeasure about being separated from his family. He wrote on Twitter about missing his wife and 3 children in California. Just left the crib to head to the bubble. Hated to leave the James gang, he posted. And one NBA player expressed his opinion on the restart without even having to say a word. Joel Embiid of the Philadelphia 76ers joined his team on the flight to Orlando wearing a full hazmat suit. Embiid is known for being a joker and got some laughs for his effort.
This week, we received a question from Aguinaldo, a teacher in Brazil. He asks, I've seen recently that we shouldn't call a teacher teacher. We should call him or her by their name. Is that true? Why? Is it the same for professors? Aguinaldo, Brazil. Dear Aguinaldo, this is a great question. I have taught in many countries where the common practice is for students to call me teacher. It always sounded a little strange to me. Most Americans do not use teacher to address a teacher in English. Sometimes Americans do use titles this way, however. For example, they might address a medical doctor as simply doctor, a religious leader as reverend, or a judge as your honor. So, how should students address their teacher? Most American teachers of children are addressed using the honorifics Miss, Ms., Mrs., or Mr., with their family or last name. The last 3 are shortened in writing to MS, MRS, and MR. The honorific Miss does not have a shortened version. At the beginning of a school term, a teacher should tell students how to address her or him. Suppose the teacher's name is Elissa Brown. She most likely will tell her students to call her Ms. Brown. For men, Mr. is used. The honorifics Miss and Mrs. identify if a woman is unmarried or married. These terms are less common in the modern world as they provide unnecessary personal information. There is no English honorific that communicates if a man is married or single. You also asked about professors. Generally, they also choose how they want to be addressed. It is not unusual for a professor to be addressed as professor, however, especially in the learning setting. Here is an example sentence. Professor, what is the difference between Mr. and Ms.? Most university professors in America hold doctoral degrees, and many of them use the title of doctor. The second part of your question was about why teacher is not a good name to call your teacher. In many cultures, using the word teacher shows great respect. But for many American teachers, including me, teacher is an impersonal term. The good news is teachers of English as a second language expect cultural differences between themselves and their students. We understand our students are trying to show respect when they address us. That's Ask a Teacher for this week. What questions do you have about English? Send us an email at learningenglish@voanews.com. I'm Jill Robbins.
Our story today is called Atenaeus. It was written by Kate Chopin. Here is Barbara Klein with the story.
Atenaeus went away one morning to visit her parents, 10 miles back on the Bon Dieu River in Louisiana. She did not return in the evening, and Cazot, her husband, was worried. Cazot expressed his worries to his servant, Félicité, who served him dinner. He ate alone by the light of a coal oil lamp. Félicité stood nearby like a restless shadow. "Only married 2 months and she has her head turned already to leave? It is not right," she said. Cazot shrugged his shoulders. Félicité's opinion of his wife's behavior after 2 months of marriage did not matter to him. He was used to being alone and did not mind a night or two of it. Cazot stood up and walked outside. The night was beginning to deepen and gather black around the groups of trees in the yard. Far away, he could hear the sound of someone playing an accordion. Nearby, a baby was crying. Cazot's horse was waiting, saddled. He still had much farm work to do before bedtime. He did not have time to think about Atenaeus, but he felt her absence like a deep pain. Before he slept that night, Cazot was visited by an image of Atenaeus's pale young face with its soft lips and sensual eyes. The marriage had been a mistake. He had only to look into her eyes to feel that, to sense her growing dislike of him. But the marriage could not be undone. And he was ready to make the best of it, and expected the same effort from her. These sad thoughts kept Cazot awake far into the night. The moon was shining, and its pale light reached into the room. It was still outside, with no sound except the distant notes of the accordion. Atenaeus did not return the next day, although her husband sent a message to do so through her brother, Monteclin. On the third day, Cazot prepared his horse and went himself in search of her. Atenaeus's parents, the Michets, lived in a large home owned by a trader who lived in town. The house was far too big for their use. Upstairs, the rooms were so large and empty that they were used for parties. A dance at the Michet home and a plate of Madame Michet's gumbo were pleasures not to be missed. Madame Michet was sitting on the porch outside the house. She stood up to greet Cazot. She was short and fat, with a cheery face, but she was clearly tense as Cazot arrived. Monteclin was there, too, but he was not uneasy. He made no effort to hide his dislike of Cazot. "Dirty pig," he said under his breath as Cazot climbed the stairs to the porch. Monteclin disliked Cazot for refusing to lend him money long ago.
Now that this man was his sister's husband, he disliked him even more. Michel and his oldest son were away. They both respected Cazot and talked highly of him. Cazot shook hands with Madame Michel, who offered him a chair. Athénaïs had shut herself in her room. "You know, nothing would do last night," Madame Michel said. "Athénaïs just had to stay for a little dance. The boys would not let their sister leave." Cazot shrugged his shoulders to show he knew nothing about last night. "Didn't Monteclin tell you we were going to keep Athénaïs?" she asked. But Monteclin had told him nothing. "And how about the night before?" asked Cazot. "And last night? Do you have dances every night?" Madame Michel laughed and told her son to go tell Athénaïs her husband had arrived. Monteclin did not move. "You know as well as I do that it is no use to tell Athénaïs anything," said Monteclin. "You and Pa have been talking to her since Monday. When Athénaïs said she was not returning to Cazot, she meant it." Two fiery red spots rose to Cazot's cheeks. What Monteclin said was true. Upon arriving home, Athénaïs had announced she was there to stay. It was difficult for her to understand why she had married. Girls were just expected to get married. And she did like Cazot. Monteclin had asked Athénaïs to explain herself. He had asked her if Cazot abused her or if he drank too much. "No," Athénaïs had said, "it is just being married that I hate. I do not like being Mrs. Cazot. I want to be Athénaïs Michel again. I do not like living with a man, all his clothing everywhere, and his ugly bare feet." At the time, Monteclin had been sorry his sister had no serious evidence to use against Cazot. And now there was Cazot himself looking like he wanted to hit Monteclin. Cazot stood up and went inside the house to his wife's room. "Athénaïs, get ready," he said quietly. "It is late, and we do not have time to lose." Athénaïs was not prepared for his calm request. She felt a sense of hopelessness about continuing to rebel against the idea of marriage. She gathered her hat and gloves. Then she walked downstairs past her brother and mother, got on her horse, and rode away. Cazot followed behind her. It was late when they reached home. Cazot once more ate dinner alone. Athénaïs sat in her room crying. Athénaïs's parents had hoped that marriage would bring a sense of responsibility so deeply lacking in her character. No one could understand why she so hated her role as wife. Cazot had never spoken angrily to her, or called her names, or failed to give her everything she wanted. His main offense seemed to be that he loved her, and Athénaïs was not a woman to be loved against her will. At breakfast, Athénaïs complained to her husband. "Why did you have to marry me when there were so many other girls to choose from?" she asked. "And
It is strange that if you hate my brother so much, why would you marry his sister? I do not know what any of them have to do with it, Kazo said. I married you because I loved you. I guess I was fooled to think I could make you happy. I do not know what else to do but make the best of a bad deal and shake hands over it. It now seemed to Atenaiz that her brother was the only friend left to her in the world. Her parents had turned from her, and her friends laughed at her. But Monteclin had an idea for securing his sister's freedom. After some thought, Atenaiz agreed to his plan. The next morning, Kazo woke up to find his wife was gone. She had packed her belongings and left in the night. Kazo felt a terrible sense of loss. It was not new. He had felt it for weeks. He realized he had missed his chance for happiness. He could not think of loving any other woman, and could not imagine Atenaiz ever caring for him. He wrote her a letter stating that he did not want her back unless she returned of her own free will. Atenaiz had escaped to the big city of New Orleans. She was staying at a private hotel that Monteclin had chosen and paid to rent for a month. A woman named Sylvie owned the hotel and took good care of Atenaiz. Atenaiz soon became friends with Mr. Gouvernail, who was also staying at the hotel. This friendship helped her feel less lonely about missing her family. But Mr. Gouvernail soon started to fall in love with Atenaiz. He knew she was uninformed, unsatisfied, and strong-willed, but he also suspected that she loved her husband, although she did not know it. Bitter as this belief was, he accepted it. Atenaiz's last week in the city was coming to an end. She had not found a job and was too homesick to stay any longer. Also, she had not been feeling well. She complained in detail about her sickness to Sylvie. Sylvie was very wise, and Atenaiz was very stupid. Sylvie very calmly explained to Atenaiz that she was feeling sick because she was pregnant. Atenaiz sat very still for a long time thinking about this new information. Her whole being was overcome with a wave of happiness. Then she stood up, ready to take action. She had to tell her mother, and Kazo. As she thought of him, a whole new sense of life swept over her. She could not wait to return to him. The next day, Atenaiz spent traveling home. When she arrived at Kazo's, he lifted her out of the horse carriage, and they held each other tight. The country night was warm and still, except for a baby crying in the distance. "Listen, Kazo," said Atenaiz, "how Juliet's baby is crying. Poor darling. I wonder what is the matter with it."
And that's our show. But we'll be back tomorrow, same time, same place, with another Learning English program on the Voice of America. Thanks for joining us. I'm Katie Weaver.